الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আমরা সিরাতের নবীর আলোচনায় বদর যুদ্ধে প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল এবং কিছু ওয়ান টু ওয়ান কয়েকটি ইনসিডেন্ট ঘটে, সেগুলো শেষ হওয়ার পরে মেইন যুদ্ধ শুরু হওয়ার ঠিক ওই মুহূর্তে আমরা থেমে গেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনেক উৎসাহিত করেছেন যাতে তারা মনোবল নিয়ে এগিয়ে যান, চাঙ্গা হন। আপনারা হাদিস শুনেছিলেন গত সপ্তাহে, তিনি বলেছিলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইউকাতিলুহুমুল ইয়াওমা রাজুলুন ফায়ুক্তালু সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর কসম, যার হাতে আমি মুহাম্মাদের জান রয়েছে, আজকে যে কোনো ব্যক্তি এই যুদ্ধের ময়দানে এগিয়ে যাবে এবং সবরের সাথে সেখানে লড়াই করবে এবং প্রয়োজন বোধে যদি লড়াই করতে গিয়ে তার ইন্তিকালও হয়ে যায়, সে পিছপা হবে না এবং সবরের সাথে টিকে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে তাকে জান্নাত নসিব করবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। পিছন দিকে না গিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, অবশ্যই আল্লাহ তাকে জান্নাত নসিব করবেন। শাহাদাত অর্জন করলে এই সুসংবাদ আছে তিনি বললেন। এরপরে তিনি আরো বলেছিলেন কুমু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে তোমরা এগিয়ে যাও, ওই জান্নাত পাওয়ার জন্য উঠে যাও যে জান্নাতের ব্যাপ্তি হচ্ছে এত প্রশস্ত জমিন থেকে আসমান পর্যন্ত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্ঠি মাটি, অর্থাৎ মাটি তো আর নাই ওখানে, কঙ্কর কুচি কুচি পাথরের মতো কঙ্কর হাতে নিলেন, এক মুষ্ঠি নিয়ে তিনি পড়লেন শাহাতিল উজুহ, পড়ে ফু দিলেন, অথবা এই পাথরগুলোকে তিনি ছুঁড়ে মারলেন দুশ্মন কাউমের দিকে। কণা পাথর বা কুচি কুচি পাথর, কঙ্করের মতো গুণাগুড়া এগুলোকে এভাবে ছুঁড়ে মারলেন। শাহাতিল উজুহ অর্থ হচ্ছে যে চেহারাগুলো বিকৃত হয়ে যাক, অর্থাৎ তারা তাদের চেহারা ঠিকঠাক না থাকুক, তারা যেন দেখতে না পায়, তারা যেন কনফিউজ হয়ে যায়, এইভাবে করে তিনি দোয়া করে ছেড়ে দিলেন। ফামা বাকিয়া আহাদু মিনহুম ইল্লাম তালাত আইনাহু মিনাল হাসবা, তাদের সবাই সামনে যারা ছিল সবার চোখের মধ্যে এর কণা গিয়ে পৌঁছে গেছে, তাদেরকে কিছুটা ডিস্টার্ব করেছে, দেখতে তাদের কিছুটা অসুবিধা হয়েছে। আল্লাহ তাআলা ওনার এই ধুলোগুলোকে বা পাথরের কুচি পাথরগুলোকে তাদের চোখের মধ্যে পৌঁছে দিয়েছেন কঙ্করগুলোকে। সে কথা আল্লাহ তাআলা কোরআনে পাক অনেক আয়াতে বলেছেন যে ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি যখন এগুলোকে ছুঁড়ে মারছিলেন হাতের মুষ্টি থেকে, এটা আপনি নিক্ষেপ করেন নাই, আল্লাহ তালাই নিক্ষেপ করেছে। আপনার হাত থেকে এগুলো নিয়ে পৌঁছে দিয়েছেন আল্লাহ তালা জায়গা মতো তাদের চেহারার দিকে ছুঁড়ে মেরেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন, তিনি প্রথমে পিছনের দিকে ছিলেন, আল্লাহর কাছে অনেকক্ষণ দোয়া করেছেন, একটা স্টেজের মতো বানানো ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সহ। পরে যখন মূল যুদ্ধ শুরু হয়েছে তিনি নিজে স্বয়ং নেমে এসেছেন এবং সরাসরি লাইনে ঢুকে দুশ্মনের একদম সামনে চলে গিয়েছেন। এবং এই বিষয়ে হাদিস এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন লাকাদ রাআইতুনা ইয়াউমা বদরিন ওয়া নাহনু নালুযু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আকরাবুনা ইলাল আদু ওয়া কানা মিন আশাদ্দিন নাসি ইয়াউমা ইদিন বাসান, যে আমরা দেখতে পেলাম বদরের দিনে যে তিনি এত কাছে চলে এসেছেন যুদ্ধের ময়দানে, বেকায়দা পড়ে গেলে আমরা ওনার কাছে গিয়ে আশ্রয় নিতাম অনেক সময়, এবং তিনি দুশ্মনের একদম সামনে চলে গিয়েছিলেন এবং অত্যন্ত সাহসিকতার সাথে যোদ্ধার মতো তিনি যুদ্ধ করেছেন। এরপরে তিনি স্টিল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, করতে থেকেছেন, নামার আগে অনেকক্ষণ দোয়া করলেন, অনেকক্ষণ দোয়া করলেন। এরপরে তিনি যখন শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম ওনাকে নামতে দেখে ওনার নিজের অংশগ্রহণ থেকে ওনারা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়লেন এই যুদ্ধের ময়দানে। 1000 জনের মোকাবিলায় 313 জন এই ছোট সংখ্যা ছোট বাহিনী কোনো পিছপা হলেন না, প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল। এবং কোনো কোনো সাহাবীর অনেক বীরত্ব আমরা দেখতে পেয়েছি, তাদের বিশেষ বিশেষ অবদান ছিল। তার মধ্যে একজন ছিলেন জোবায়ের রাদিয়াল্লাহু আনহু, ওনার ঘাড়ে আঘাত লাগলো দুশ্মনী তরবারি দ্বারা। তিনটি আঘাত ওনার শরীরে ছিল, একটা ছিল ওনার ঘাড়ের মধ্যে। তিনি বলেন যে আমি কিন্তু কোনো কোনো সময় ওনার ছেলে বলে যে বাবার ওখানে এই দেখতাম যে কতটুকু গভীর হয়েছে, আমি হাতের আঙ্গুল অনেকক্ষণ অনেক দূর ঢুকিয়ে দিয়েছি। এই অবস্থায় ওনারা যুদ্ধ করেছেন এবং পিছপা হননি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি এগিয়ে এসেছেন, যুদ্ধের মধ্যে নেমেছেন এবং তিনি যুদ্ধ করা অবস্থাতে আল্লাহর কাছে দোয়া করছেন। ওনাকে একবার জিজ্ঞেস করা হলো সাদ রাদিয়াল্লাহু আনহুকে, মাতা উজিবতা দাওয়া, আপনার দোয়া কখন কবুল হয়েছে বলে আপনি টের পেয়েছেন, আপনার কিছু এরকম স্পেসিফিক ঘটনা আছে? তিনি বললেন ইয়াউমা বাদার, বদরের দিন, বদরের যুদ্ধের দিন আমার দোয়া কবুল হয়েছে, আমি টের পেয়েছি। কেমনে? তিনি বললেন কিন্তু আরমি বাইনে ইয়াদাই রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাউ সাহমা ফি কাবিদিল কাউস, তা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পাশে ছিলাম, সামনেই ছিলাম, ওনার সামনে থেকে আমি তীর ছুঁড়ছি, তীর নিক্ষেপ করছি, আর যখন আমি তীরকে ফিট করছি ধনুকের মধ্যে তখন আমি দোয়া করতাম, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহ এই দুশ্মনদের পাগুলোকে আপনি কাঁপিয়ে দেন, তাদের পা যেন জমিনে টিকে না থাকে, তাদের পাকে আপনি শেক করে দেন, নড়িয়ে দেন, ওয়ার আইব কুলুবাহুম, তাদের অন্তরের মধ্যে আপনি ভয় ঢুকিয়ে দেন, অফ আল বিহিম অফ আল, আল্লাহ তাদের উপর আপনি আপনার আজাব দেন, তাদেরকে আপনি ধ্বংস করেন, তাদেরকে আপনি পরাজিত করেন, বিভিন্ন দোয়া করতে থাকলাম। আর আমি যতক্ষণ দোয়া করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ বলছেন আল্লাহুম্মা সাজিব লিসাআদ, আল্লাহ সাআদের দোয়া আপনি কবুল করেন, মানে আমিনের মতো আর কি। সুবহানাল্লাহ, মানে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন। তো ওনার দোয়া কবুল করার জন্য যখন দরখাস্ত দেবেন তিনি, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কবুল করবেন না? অবশ্যই করবেন। সেখান থেকে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার তখনই কনফিডেন্স হয়েছে এবং পরে তো আল্লাহ বিজয় দিলেনই। এরপরে আমরা দেখি যে ফেরেশতারা বদর যুদ্ধে চলে এসেছেন এবং ফেরেশতাদের যুদ্ধে অংশগ্রহণ করা ফিজিক্যালি একেবারে অস্ত্র নিয়ে নেমে যাওয়া, এটা শুধুমাত্র বদর যুদ্ধে ঘটেছে। অন্যান্য কিছু যুদ্ধে ওনারা এসেছেন উৎসাহিত করার জন্যে, কিন্তু ফিজিক্যালি ওনারা ফাইট করেন নাই, কিন্তু বদর যুদ্ধে ওনারা ফাইট করেছেন। অনেক সাহাবীরা বলেছেন যে আমরা কাউকে আঘাত করতে গিয়েছি, দেখেছি তার মাথা পড়ে গেছে অলরেডি, তারপরে আমরা কাউকে ধরতে গিয়েছি, দেখি যে তার ধরাটা ইজি হয়ে গেছে, তাকে ক্যাপচার করাটা, এগুলো কেমনে হলো, দু একটা ঘটনা পরে আসছে। আবু উমামা ইবনে সাহল রাদিয়াল আনহু বলেন আমার পিতা বললেন, সাহল রাদিয়াল আনহু বললেন ইয়া বুনাই লাকাদ রাইতুনা ইয়াউমা বাদার, যে আমরা বদর যুদ্ধে কি হয়েছে জানো, আমরা দেখতে পেয়েছি ওয়া ইন্না আহাদানা লা ইয়াসীরু বিসাইফিহি ইলা রাসিল মুশরিক, যে আমরা কেউ অস্ত্রটা নিয়ে লা ইয়াসীরু, কেবল ইচ্ছা করছি যে তার মাথা এখন ফেলে দেবো, আমি তাকে এখন অ্যাটাক করবো, ফাইয়া কাউ রাসুহু আন জাসাদিহি কাবলা আন ইয়াসীরা ইলাইহি, আমার তরবারি তার ঘাড়ে পৌঁছার আগেই তার ঘাড় পড়ে গেছে, তার মানে ফেরেশতারা অ্যাকশন নিয়ে ফেলেছেন ওনার আগেই। দাউদ আল মাযযিনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি বলেন যে ইন্নিল আত্তাবি রাজুলান মিনাল মুশরিকিন আলা আদরাবাহু, আমি একজন মুশরিককে অ্যাটাক করার জন্য কেবল আমি এগিয়ে গিয়েছি, ইদ ওয়াকা রাসুহু ক্বাবলা আন ইয়াসিলা ইলাইহি সাইফি, আমার তরবারি তার ঘাড়ে পৌঁছার আগেই তার ঘাড় পড়ে গেল, মাথা পড়ে গেল, ফাআরাফতু আন্নাহু ক্বাদ কাতালাহু গাইরি, আমি বুঝতে পারলাম আমি তাকে হত্যা করিনি, আরেকজন হত্যা করেছেন, তিনি নিশ্চয়ই আল্লাহ ফেরেশতা হবে। এরপরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। উনি কোন বাহিনীতে যোগ দিয়েছেন? মক্কার বাহিনীর সাথে। ওনার আসতে নাই, কিন্তু আবু জাহালরা তাদেরকে জোর করে আসতে বাধ্য করেছেন। তো পরে আসবে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বা এরকম যারা আসতে চায় নাই সাহাবীদেরকে ডাইরেকশন দিয়েছিলেন ওদেরকে তোমরা হত্যা করো না, পারলে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসো। এরকম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এক সাহাবি আনসারিদের একজন তিনি বললেন, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন। আনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে যখন সামনে নিয়ে আসা হলো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযা আল্লাহু মা আসারানি, এই যে বেচারা আমাকে ধরে নিয়ে আসে উনি কিন্তু আমাকে অ্যারেস্ট করেনি, উনি আমাকে ক্যাপচার করেনি। লাকাদ আসারানি রাজুলুন আজলাহু মিন আহসানিন নাসি ওয়াজহান, আমাকে যিনি অ্যারেস্ট করেছেন তিনি হচ্ছেন এক অতি সুন্দর একদম নুরানি চেহারার একটা লোক, আলা ফারাসিন আবলাক, এবং তার যে ঘোড়ায় করে এসেছেন সচরাচর এরকম ঘোড়া দেখা যায় না, তার পাগুলোর মধ্যে সাদা এই রংটা খুব চমকাতে ছিল। মা আরাহু ফিল কওমি, এইরকম কোন লোককে আপনার বাহিনীর মধ্যে আমি দেখি নেই, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ফাকাল আল আনসারি আনা আসারতি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আনসারি সাহাবী আবার সেটা দেখেন নাই, তিনি বলেন না আমি তো তাকে অ্যারেস্ট করলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকাদ আইয়াদাকা আল্লাহ তাআলা বিমালাকিন করিম, ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন যে আসলে তোমাকে আল্লাহ সাহায্য করেছেন অত্যন্ত সম্মানিত আরেকজন ফেরেশতাকে ধরিয়ে দিয়ে, তিনি তাকে ধরছেন সেই ধারা তুমি দেখনি, তোমার কাছে মনে হয়েছে তুমি ইজিলি তাকে ধরে ফেলেছ। এটি আরেকটি হাদিস আছে, ওই সাহাবীর নাম হচ্ছে কাব ইবনু আমর বনি সালামা আনসারি গোত্রের একজন সাহাবি তিনি, আর তিনি কিন্তু সাইজেও বেশ ছোট আব্বাস রাদিয়াল্লাহু আনহু তুলনায় ছোটোখাটো সাইজের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে জিজ্ঞেস করছিলেন, অন্য রেওয়ায়েতে আসছে, কাইফা আসাদ হইয়া আবাল ইয়াসার, তুমি তাকে কীভাবে অ্যারেস্ট করেছিলে আব্বাসকে বলো তো দেখি কেমনি পাইলা। কল আলাকাদ আনানি আলহি রাজুলুন মারা আইতুহু বাদু আলা কাবুল, তিনি এখানে বলছেন যে একজন লোক দেখলাম আমাকে হেল্প করলো, এই লোকটাকে তার আগেও দেখিনি এর পরেও দেখিনি, হাই আতু হু কাদা হাই আতু হু কাদা, ওনার চেহারা সুরত এরকম 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 একটা বর্ণনা দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ আনাকা আলাইহি মালাকুল করিম, একজন সম্মানিত ফেরেশতা এসে তোমাকে হেল্প করেছিল, আসলে উনি সব কিছু করে দিয়েছেন, তুমি খালি চট করে আপনি ধরে নিয়ে এসেছ। যুদ্ধ তখন তুমুলভাবে শুরু হয়ে গেছে, ফেরেশতারা নাজিল হয়ে গেছে। এখন এক মুরব্বী ইবলিস সাহেব, তিনি যুদ্ধ শুরু হওয়ার আগে তাদের ওখানে এমন বক্তৃতা করলেন, গরম বক্তৃতা, যে আজকে আমি তোমাদের সঙ্গে আসি। তিনি সুরা কারামে এক ওই অন্য কবিরার এক লিডারের সুরত ধরে আসছিলেন, এসে বললেন যে কেউ পিছপা হবে না, আমি আসি আমার অনেক অভিজ্ঞতা নিয়ে তোমাদেরকে অনেক হেল্প করব, শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবো, কোনো পরোয়া করবো না, বিজয় তোমাদের হবেই। কেউ গরম বক্তৃতা তখন দিল, দেওয়ার পরে যখন ফেরেশতা নাজিল হওয়া শুরু হয়েছে তখন সে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে এখন সে আস্তে করে পিছনের দিকে হটে যাচ্ছে, রণে ভঙ্গ দেবে। তার পাশে দাঁড়ানো ছিল একজন কাফেরদের হারেস ইবনু হিশাম, সে মনে করছে তার পাশে তো সুরাকা আছে, এতক্ষণ গরম বক্তৃতা সুরাকাই করেছে, এখন বলেছে সুরাকা কি ব্যাপার, তুমি পিছনের দিকে যাচ্ছ কেন, তোর মতলব কি? তখন সে বলে, আলম তাজু আন্নাকা লানা জারুন, বলছিল তখন তাকে, তুমি না বললে তুমি আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে, লা তুফারিকুনা, আমাদেরকে ছেড়ে দেবে না। তখন সে বলল, ইন্নি আরা মা লা তারাউ, আমি যা দেখি তোমরা কি তা দেখো, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে কি ইমান আনতে চায়? আল্লাহর আজাবের ভয় করছে, আল্লাহর প্রতি ইমান আনার ভয় না, আজাব থেকে ভাগতে হবে এখন। আল্লাহু শাদীদুল ইকাব, এটাও আবার যোগ করেছে যে আল্লাহ শাস্তি যে কি শাস্তি হবে জানো। সুম্মা দাফা আল হারিস ফা আলকাহু, এরপরে হারিস যখন তাকে ছাড়ছিল না, হারিসকে এক ধাক্কা দিয়ে দিল দৌড়, ধাক্কা দেওয়ার সঙ্গে হারিস উপর হয়ে পড়ে গেছে, ইবলিসের ধাক্কা তো। এবং এরপরে সে যে দৌড় দিল, একবার পিছন দিকে না তাকে এক দৌড়ে গিয়া ওই যে লোহিত সাগর আছে ওই সাগরের মধ্যে গিয়ে ঝাঁপ দিল, এমন ভয় পেয়েছে ইবলিস। আল্লাহ তাআলা ইবলিসের কাহিনীটা কোরআনে পাকিনি স্বয়ং উল্লেখ করেছেন সূরা আনফালের 48 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ যখন শয়তান তাদের জন্য তাদের খারাপ কাজগুলোকে খুব সৌন্দর্যময় করে তুলে ধরেছিল, তাদেরকে উৎসাহিত করছিল আর বলছিল আজকে কোনো মানুষ তোমাদেরকে পরাজিত করতে পারবে না, তোমরাই বিজয় লাভ করবে, وَإِنِّي جَارٌ لَكُمْ আমি তোমাদের সঙ্গে আছি শেষ পর্যন্ত থাকবো। فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب আর যখন সে দুই গ্রুপ তুলে দেখলো, দেখতে পেল দুই গ্রুপ সম্মুখ সমরে লিপ্ত হয়ে গেছে, যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, আর ফেরেশতাদেরকে আসারটা তখন দেখতে পেল, তখন সে বলল আমি তোমাদের এই কাজের থেকে জিম্মা মুক্ত, কোনো দায়িত্ব নেব না। এই বলে সে পেছনে হটে যাচ্ছে আর বলছে আমি দেখতে পাচ্ছি এমন কিছু যা তোমরা দেখতে পাচ্ছ না, আমি আল্লাহর ভয়ে ভীত হয়ে গিয়েছি, আল্লাহ অনেক শক্ত শাস্তি দিতে পারেন। এই বলে সে চলে গেল। আরেকটি হাদিসে এসেছে এই এই যে ফেরেশতাদেরকে দেখে শয়তান যখন চলে যায় তার অবস্থা, বিজয় দেখে তার অবস্থা কেমন লাগছিল সে খবর আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শয়তানের খবর দিতে গিয়ে আমাদেরকে। তিনি বললেন মা রুইয়া শাইতান ইয়াওমান হুয়া ফিহি আসগার ওয়ালা আদহার ওয়ালা আহকার ওয়ালা আগিয়াদ মিনহু ফি ইয়াওমি আরাফা। শয়তানকে আরাফাতের দিনে যেরকম ভাবে সব তার সাইজ ছোট হয়ে যায়, দুঃখে কষ্টে তার সাইজটাও ছোট হয়ে যায় এবং সে অপমানিত অনুভব করে এবং সে নিজে তার মাথা হেঁটে হয়ে যায়, তা ক্ষোভ দুঃখ রাগ গোসা এত কষ্টে নিপতিত হয় শয়তান শুধুমাত্র বছরে আরাফাতের দিনে, এরকম আর কোনোদিন তার হয় না। কেন? আরাফাতের দিনে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় আরাফাতের ময়দানে। ওমাদাকা ইল্লা লিমা রাআ মিন তানাজ্জুলির রাহমা। আর এটা এই জন্য ঘটে যে আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে হাজিদেরকে যে রহমত বর্ষণ করতে থাকেন ওইটা দেখার কারণে। ও তাজাউজিল্লাহি আনি যুনুবিল আযাম, বড় বড় বিশাল বিশাল গুনাহগুলোকে আল্লাহ সমানে মাফ করে দিচ্ছেন, এগুলো দেখে তার দুঃখে কষ্টে সে সবচেয়ে নিচু অপমানিত ক্ষোভে হ্যাঁ শোকে বা দুঃখে সে একদম সাইজও তা ছোট হয়ে যায়। আর একদিন হয়েছে এরকম তার অবস্থা ইল্লামা উরিয়া ইয়াউমা বাদর, আর আরেকবার হয়েছিল বদরের সময়, তার বদর যুদ্ধের দিনে এরকম হয়েছিল। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন ওয়ামা রাআ ইয়াউমা বাদরিন ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধের দিন সে কি দেখেছিল ইবলিস? قال اما انه قد راى جبريل يزع الملائكه, সে দেখতে পেয়েছে জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং সে ফেরেশতাদের বাহিনীর কমান্ড করছেন। ফেরেশতাদের কমান্ডার হিসেবে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় পজিশন দিয়ে এগিয়ে দিচ্ছেন। এইটা দেখে তার অবস্থা কাহিল হয় এবং সে পালিয়ে যায়। এরপরে খুব জোরে সে যখন যুদ্ধ হয়ে গেল, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চিৎকার করে সোগান মনে দোয়া করছেন, সাহাবীদেরকে উৎসাহিত করছেন, সাইহুজামুল জামউ ওয়াইওয়াল্লুনা দুবুর, যে এই জামায়াত এই বাহিনী আজকে ইনশাআল্লাহ পরাজিত হবে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে। এই কথা বলতেন তিনি সাহাবীদেরকে এবং উৎসাহিত করছেন যুদ্ধের ময়দানে এখানে এই মাথা থেকে সে মাথায়। আর সাহাবীরা তুমুল বেগে যুদ্ধ করছেন, ফেরেশতারা নেমে গিয়েছেন। এই প্রচণ্ড আক্রমণের সম্মুখে বক্কার বাহিনী টিকতে পারল না, তারা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে এবং তারা অনেকেই তাতে যখন নিহত হয়ে যাচ্ছে, তাদের প্রধান লিডারগুলো নিহত হওয়া শুরু হয়ে গেল, তখন তারা রণে ভঙ্গ দিয়ে যে যেদিকে পারা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করল। আর এই পালানোর অবস্থায় সাহাবীরা তাকে যেখানে সুযোগ পাচ্ছে তারা তাকে হত্যা করছে। এ ফাঁকে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নসিহত করলেন, বলে দিলেন যে মনে রেখো ইন্নি কাদ আরাফতু আন্না রিজালান মিন বনি হাশিম ওয়া গায়রিহি কাদ উখরিজু কুরহান, মনে রেখো বনি হাশিম যেটা ওনার গোষ্ঠী বনি আব্দুল মুত্তালিব বনি হাশিম, তারা কিন্তু আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সিম্প্যাথেটিক, তারা যুদ্ধ করে আসতে চান নাই, আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ আরো কিছু, তিনি বলেন এদের কাউকে তোমরা কিন্তু হত্যা করো না, তাদেরকে জোর করে বের করে নিয়ে আসা হয়েছে। লা হাজাতা লাহুম বিকিতালিনা, তারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে কখনো ইচ্ছুক ছিল না। ফামান লাকিয়া মিনকুম আহাদান মিন বনি হাশিম ফালা ইয়াকতুলহু, কাজে বনি হাশিমের কেউ তোমার সামনে পড়ে গেলে তুমি চিনতে পারলে তাকে হত্যা করো না। ওমান লাকিয়া আবাল বাখতারি ইবনে হিশাম ফালা ইয়াকতুলহু, আর আবুল বাখতারি ইবনে হিশাম আরেকজন ব্যক্তি, তাকে পেলেও তোমরা কেউ হত্যা করো না। ওমান লাকিয়া আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালা ইয়াকতুলহু, যে ব্যক্তি আল্লাহ নবীর চাচা আব্বাসকে পায় সামনে, সেও যেন তাকে হত্যা না করে। ফা ইন্নাহু ইন্নামা উখরিজা মুস্তাকরাহান, কারণ সে মোটেই আসতে চায়নি, তাকে কাফিররা বাধ্য করেছে, জোর করে নিয়ে এসেছে। পরে তিনি আরেকটি হাদিসে আসতে তিনি বললেন মান ইস্তাতাতুম আন তাসিরু মিন বনি আব্দুল মুত্তালিব ফা ইন্নাহুম খারাজু কারহান, যদি পারো আব্দুল মুত্তালিবের গোষ্ঠী কেউ যদি পড়ে সামনে তোমাদেরকে, তাকে অ্যারেস্ট করে নিয়ে এসো, কিন্তু তাকে তোমরা হত্যা করো না। এই খবর শোনার পরে সব জায়গায় তো কিছু লোকের আবেগ ইমোশন থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সব সাহাবীরা মেনে নিয়েছেন, কিন্তু একজন পারেননি, তিনি হলেন আবু হুদাইফ ইবনে উতবাহ। তিনি এই কথা শুনে বললেন আমরা, তিনিও মক্কা থেকে আসেন, তার জ্ঞাতি গোষ্ঠী এখানে আসে, তিনি বললেন যে আনাকতুলু আবানা ওয়া আবনাআনা ওয়া ইখওয়ানানা ওয়া আশিরাতানা ওয়া নাতরুকুল আব্বাস, আমরা সবাই আমাদের গোষ্ঠীর যাকে পাই তাকে হত্যা করব, আমাদের দুশ্মনের ক্যাম্পে আছে বিধায়, আর আব্বাসকে আমরা ছেড়ে দেবো, এটা কেমন কথা হয়? তো এটা তো ঠিক না, আমরা আমাদের গোষ্ঠীর লোকরা মারা যাবে, আর বনি হাশিমের গোষ্ঠী আর আব্বাস মারা যাবে না। আল্লাহ লা ইন লাকিতুহু লা উল হেমান্নাহু সাইফ, আল্লাহর কসম আমি তাকে সামনে পেলে আব্বাসকে আমি তার বাড়ি যে আঘাত করতে দ্বিধাদ্বন্দ্ব করব না, এই কথা বলে ফেললেন। ওনার এই কথাটা মন্তব্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছে গেল যে অমুক সাহাবী এই মন্তব্য করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেন এত বড় নেতৃত্বের পর্যায়ে তিনি আসেন, আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বের পজিশনে থাকুন না কেন, আপনার সামনে যারা আপনার বাহিনী আছে তারা কেউ কিন্তু সবাই মানলেও সবাইকে একরকম পাবেন না, পাবেন কিছু যে সবাই সম্মান করতেছে, একজন আপনাকে উল্টাভাবে আঘাত করছে, আপনাকে অ্যাটাক করছে, আপনাকে মানে মনে হয় যেন কথা শুনছে না। এই সময় নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে একটু অসহায় মনে হয়ে গেল লিটল বিট টাইমের জন্য। তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন ইয়া আবা হাফস আইয়ুদরাবু ওয়াজহু আম্মি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিসাইফ। আবু হাফস, ওমরকে ওমর বললেন না, কি বললেন? আবু হাফস, যে তোমার কি মনে হয় আল্লাহ নবীর চাচার চেহারায় আঘাত করা হবে? ওমর আবু হাফস তো, আর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আবু হাফস বলে এই প্রথম তিনি আমাকে দেখেছেন। আবু হাফস বলে ডাকা হলো একটা সম্মানের, একটা ফর্মাল ডাক, কুনিয়াত ধরে ডাকা, নামনি ইয়া ওমর এভাবে তিনি ডাকতেন, কিন্তু আজকে আবু হাফস বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই প্রথম আমি শুনলাম তিনি আমাকে কুনিয়াত দিয়ে ডাকলেন আমার সন্তানের নামে দিয়ে, অমুকের বাপ, হাফসের বাবা, কি মনে করো তুমি, এই কথা বলছিলেন। আমি বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথাটা অনেক কষ্ট পেয়েছেন। তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ দাআনি ফালা আদরিব উনকাহু বিসাইফ ফা আল্লাহ লাকাদ নাফাক, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিলে এই কল্লা ফেলে দেব এখন, এই মুনাফিক হয়ে গেছে, বোঝা গেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পারমিশন দেননি, কিন্তু ওই সাহাবি আসলে সিনসিয়ার ছিলেন, সিনসিয়ার থাকা অবস্থায় মানুষ ইমোশনালি অনেক সময় ফস করে একটা কথা বলে ফেলে, দেখুন আপনি আমাদের মধ্যে আমরা অনেকেই আছি, খুব ঘনিষ্ঠ আছি আমরা, কোনো অসুবিধা নেই আমাদের মধ্যে, কিন্তু এই কোনো একটা মিটিংয়ে বসেছি, একটা কিছুর মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, হঠাৎ করে দেখা গেলো যে একজনের কথার মোকাবেলা আমি চট করে এটা বলে ফেললাম, আমার চেহারাটা কেমন জানি হয়ে গেল, একটু মনে হয় যেন ব্যাপারটা একটু অল্পের জন্যই কেমন একটু নষ্ট হয়ে গেল, এটা আমরা নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ঠিক ওই সাহাবি তাই ঘটেছে, কিন্তু এই সাহাবি পরক্ষণেই তার পেয়েছে যে সে কি মহা অন্যায় করেছে, এটা তাকে সাংঘাতিকভাবে তার বিবেককে দংশন করা শুরু করে দিল। সে সাহাবি পরে বলেন মা আনাবি আমিনিন মিন তিলকাল কালিমাতাল্লাতি কুলতু ইয়াউমা ইদিন ওয়ালা আযারু মিনহা খাইফান, তিনি বললেন এই কথা যে আমি বলেছি, আমি যে কি অপরাধ করেছি, আমি যে আল্লাহর কাছে কত বড় ক্রিমিনাল হয়ে গেছি, আমার দুনিয়া আখেরাত কি বিপদ ঘনিয়ে আসে, আমি নিজেকে আর নিরাপদ মনে করছি না, আমি আমাকে নিরাপদ মনে করছি না। তিনি এত ভয় পেয়ে গেলেন, বলে আজাল মিনহা খা ইফান, বদরযুদ্ধ তো অনেক আগে শেষ হয়েছে, তিনি আরো বেঁচে ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগি ইন্তেকালের পরেও তিনি বেঁচে ছিলেন, তারপরে তিনি এই কথাগুলো বলছেন যে হয়তো বা আল্লাহ নবী আমাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আমি যদি আল্লাহর কাছে এই কথার জন্য অপরাধী হয়ে যাই আমার কি গতি হবে। তখন তিনি বললেন, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ যদি আমাকে শাহাদাত নসিব করেন কোনো যুদ্ধে জিহাদে, হয়তো বা এই কারণে শাহাদাতের কারণে আমি একমাত্র আল্লাহর কাছে মুক্তি পাইতে পারি। তিনি আল্লাহর কাছে শাহাদাতের তামান্না করলেন এবং সেই তামান্না নিয়েই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত অর্জন করেছেন এবং রিদ্দার যুদ্ধ হয়েছে, যারা মোরতাদ হয়ে গিয়েছিল বনু হানিফা, সেখানে গিয়ে তিনি সেই নিয়তে যুদ্ধে শহীদ হয়ে যান। ওখানে তখন ওনার বয়স ছিল 56 বছর, তিনি সেই শাহাদত অর্জন করেন, গফরাল্লাহু লাহু। আশা করা যায় আল্লাহ তাআলা ওনাকে সেই তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা ওনার এই কাফারা আদায় করে দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সাহাবিরা অবশ্য কেউই ওনার কথা অনুযায়ী সবাই রক্ষা করেছেন, যে কজনকে মারতে নিষেধ করেছেন যে তাদেরকে চান্স পেলে হত্যা করো না, তারা সাহাবিরা কথা শুনেছেন। কিন্তু একটা লোক এই হত্যা থেকে বাঁচতে পারল না, সে হলো আবুল বখতারি। আবুল বখতারি মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় ওই যে 3 বৎসর যে ওনাদেরকে শাহাবি আবি তালেবে বন্দির মতো করে রেখেছিল, বয়কট করেছিল, ওই সময় খাবার দাবার সাপ্লাই দিত না, আবুল বখতারি সেখানে কিছু হেল্প করেছিল, সমবেদনা জানিয়েছিল বিধায়, তিনি তার ব্যাপারে একটু সিম্প্যাথেটিক ছিলেন, থাক বেচারাকে তোমরা হত্যা না করে বন্দি করে নিয়ে আসা, পরে দেখা যাক মুক্তিপণ নিয়ে তাকে হয়তো আমরা ছেড়ে দেব। তো এবার এটাও সাহাবাদের মনে আছে, কিন্তু একটা ঘটনা ঘটলো যে মুজাদ্দার ইবনে জিয়াদ আল বালাউই, তিনি মুসলমানদের বাহিনীর মধ্যে আছেন সাহাবিদের মধ্যে, ওনার সামনে পড়ে গেল আবুল বখতারি যুদ্ধের ময়দানে। আর আবুল বখতারির সঙ্গে ছিল তার আরেকজন কো ফাইটার, তার সহযোদ্ধা, তার নাম হল, সে হলো জুনাদা ইবনে মুলাইহা আল্লাইসি। তো ওরা দুইজনে চুক্তি করে এসেছে যে যুদ্ধের ময়দানে কাফেরদের পক্ষ থেকে তারা দুইজনে এসছে, আমরা একসঙ্গে থাকবো, আমাকে কেউ অ্যাটাক করতে গেলে তুমি এসে আমাকে হেল্প করবো, আর তোমাকে অ্যাটাক করতে গেলে আমি তোমাকে হেল্প করব। এই কথা অ্যাগ্রিমেন্ট করে কসম টসম করে আল্লাহর নামে তারা দুইজন এভাবে আসছে। এখন এই সাহাবির সামনে পড়ে গেছে এরা দুইজন। তো সাহাবি আল মুজাদ্দার আবুল বখতারিকে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তোমাকে হত্যা করতে, কাজে আমি তোমাকে হত্যা করব না, তুমি একটু সরে যাও, তুমি নিরাপদ আছো ইনশাআল্লাহ। বলে যে অজামিলি, আমার সহযোদ্ধা, ওই যে তার কি হবে, যে জুনাদা ইবনে মুলাইহা। তো মুজাদ্দার বললেন, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা নাহনু বিতারিকি জামিলিকা, তোমার সহযোদ্ধাকে আমরা ছেড়ে দেব না। মা আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা বিকা ওয়াহদাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে একলা আমাদেরকে বলেছেন সেভ করতে, কিন্তু তোমার সহযোদ্ধার কথা তিনি বলেন নাই, কাজে সে চান্স পেলে আমরা তাকে নিস্তার করব না। আবুল বখতারি এখন সে বলল যে না, আমি তো কসম করে এসেছি, লা ওয়াল্লাহি লা আমুতান্না আনা ওয়া হুয়া জামিআন, যদি মরতেই হয় আমরা দুজনে একসঙ্গেই মরবো, আমি তাকে কথা দিয়েছি। লা তাতাহাদাসু আন্নি নিসা উ মাক্কা আন্নি তারাক্তু জামিলি হিরসান আলাল হায়াতে ফাক্তাতালা, যে আমি তাকে ছেড়ে দিয়ে নিজের জান যদি বাঁচাই এই খবর মক্কায় পৌঁছে যাবে, যে আবুল মক্কার মহিলারাও বলাবলি করবে আবুল বখতারি কেমন বীর পুরুষ, নিজের জান বাঁচানোর জন্য তার সহযোদ্ধাকে দুশ্মনের হাতে ছেড়ে দিয়ে চলে আসে, আমি এই কাজ পারবো না। এই কথা বলার কারণে তখন সাহাবি তারা তাদের সঙ্গে যখন যুদ্ধ হলো, সাহাবি শেষ পর্যন্ত বাধ্য হলেন এই দুইজনকে হত্যা করতে, তিনি দুইজনকে হত্যা করে ফেললেন। এরপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লাকাদ জাহিদতু আলাইহি আন ইস্তাসিরা ফাআতিয়াকা বিহি, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চেষ্টা করেছিলাম আপনার কথা রাখতে, আবুল বখতারিকে হত্যা না করে তাকে আমি অ্যারেস্ট করে নিয়ে আসবো, কিন্তু সে তো এভাবে করে কিছুতেই রাজি হলো না, আমার উপায় ছিল না। শেষ পর্যন্ত তার সহোদরকে হত্যা করতে হলে তাকেও হত্যা করতে হয়, যুদ্ধ দুইজনে একসঙ্গে শুরু করে দিল, আমি তো শেষ পর্যন্ত তাকে হত্যা করতে বাধ্য হলাম। অবশ্যই এটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিস্থিতির কারণে তিনি বুঝতে পেরেছেন, সাহাবী চেষ্টা করেছিলেন, কাজেই তিনি তাকে দায়ী করলেন না এবং তিনি এ ব্যাপারে কোনো অসুবিধা হয়েছে বলে বলেন না। এরপরে আসলো যে কাফেরদের বড় বড় কয়েকটি লিডার কিভাবে কুপকাত হলো, তাদের কিছু কাহিনী সিরাতে পাকে এসেছে, হাদিস শরীফে এসেছে। তার মধ্যে একজন হচ্ছে উমাইয়া ইবনে খালাফ। এই উমাইয়ার কথা মনে আছে, কাকে নির্যাতন করত? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। কিভাবে নির্যাতন করতে মানে আছে, মক্কা শহরে তাকে রশি দিয়ে বেঁধে ঘোড়ার পিছনে, গাধার পিছনে, উটের পিছনে ওনাকে মাটির মধ্যে রশি লেগে মাটির মধ্যে রেখে এভাবে ছেঁচড়িয়ে নিয়ে যেত, সমস্ত শরীর চামড়াগুলো পর্যন্ত উঠে গিয়েছে। এরপরে পিটাতো, অত্যাচার করতো, মারধর করতো। দুপুরবেলা আরবে এত গরম, এই জমিনের উপরে বেলা দাঁড়িয়ে গরম বালুর উপরে শুয়ে দিত, যে বালুর উপরে মুড়ি ভাজলে বোধ হয় মুড়ি ভাজার মতো বালু, এত গরম। এবং ওনাকে চিৎ করে শুয়ে দিয়ে ওনার বুকের উপরে বড় শক্ত পাথর চাপা দিত, যাতে উনি নড়াচড়া না করতে পারেন, হাত বাঁধা থাকতো। এই অবস্থা এরকম করে কষ্ট দিয়েছে। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এখানে উমাইয়া ইবনে খালাফের দেখা হয়ে গেল বদর ময়দানে, সেই কাহিনী আসছে সহিহ বুখারী হাদিসে এসেছে, যে এবং ইবনে সিরা ইবনে ইসহাক সিরাতে উল্লেখ করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি উমাইয়া ইবনে খালাফ আমার মক্কায় আমার সঙ্গী সাথী ছিল, তার কাহিনী তো আমরা শুনে আসছি কিছুদিন আগে, আর আমার নাম ছিল আসলে আমর। আব্দুর রহমান ইবনে আউফের ইসলাম কবুল করার আগে ওনার নাম ছিল আমর, ফাতা সাম্মাইতু হিনা আসলামতু আব্দুর রহমান। তা আমি যখন ইসলাম কবুল করেছি আমি আমার নাম চেঞ্জ করে সুন্দর নাম রাখলাম আল্লাহর নামের সঙ্গে মিলেই, আব্দুর রহমান। ওয়ানাহনু বিমাক্কা, মক্কায় ছিলাম, তারপর আমি মক্কায় গেলাম, মক্কায় আসা যাওয়া করি, মক্কায় থাকি। যখন মক্কায় ছিলাম সে আমাকে বলতো, ইয়া আমর, আব্দু আমর, আরাগিবতা আন ইসমি ইসমিন সাম্মাকাহু আবু আবাকা, তোমার বাবা মা যে নাম রাখছিল জন্মের পরে আদর করে, তুমি নতুন ধর্ম গ্রহণ করে তোমার বাবার নামটাও চেঞ্জ করে ফেলেছ। আমি বললাম যে হ্যাঁ, আমি তো এখন থেকে আব্দুর রহমান। তখন সে বলে, তুমি যে আব্দুর রহমান, রহমানের বান্দা, এই রহমানকে তো আমি চিনি না, কোন রহমানের গোলাম তুমি, এখন আমি এটা পারবো না তোমাকে এই নামে ডাকতে, কত বড় যে আল্লাহর নামের সঙ্গে নাম রাখছে, এই নাম ধরে ডাকবে না। অথচ নিজেরা, সে তার দোস্ত, তার সঙ্গে প্যাক্ট আছে, তার বন্ধুত্ব আছে। তখন বললো যে ফাজা আল বাইনি ও বাইনে কাশাইন আদৌ কাবিহি, তাই এখন মাঝখান দিয়ে আরেকটা নাম রাখো তোমার আর আমার মধ্যে, ওইটা ধরে আমি তোমাকে ডাকবো, কারণ আম্মা আনতা ফাল্লা তুজিবুনি বিসমিকাল আউয়াল, আমি যদি আমার বলে ডাকি তুমি তো জবাব দেবো না, আমি বুঝতে পেরেছি। আর যখন আমি তোমাকে কখনো আব্দুর রহমান বলে যেটা তোমাকে চিনি না, ওইটা আমি ওই নামে তো কখনোই ডাকবো না, এখন কোনটা ধরে তোমাকে ডাকবো, তাহলে তোমারটাও যা বাদ যাক, আমারটাও বাদ যাক, তোমার আগের আমরও না আব্দুর রহমান না, মাঝখান দিয়ে আরেকটা রাখো। ফাকুলতুল্লাহু ইয়া আবা আলী এজ আল মা সে এটা। তখন আমি বললাম আব্দুর রহমান, আও বলেন যুদ্ধের আগের কথা মক্কায়, যে ঠিক আছে তুমি আমার কোন নাম ধরে ডাকবো, ইজ আপ টু ইউ, ওকে তুমি একটা ঠিক করো, নতুন কোনটা ঠিক করবো করো, তুমি আমাকে ডাকার জন্যে কতমা নাম ঠিক করলাম, আব্দুল ইলাহ, ইলাহের বান্দা, খারাপ হয়েছে না এটা, মোটামুটি চলে, হ্যাঁ এটা আব্দুল ইলাহ ঠিক আছে, ইলাহের বান্দা, ওকে। তারপরে বলতাম যখন আমি, সে আমাকে আব্দুল ইলাহ বলতে ডাকতো, আমি জবাব দিতাম, তার সাথে কথা বলতাম। এবার এখন বদর যুদ্ধে চলে আসলো, এখন সে দেখি যে সে আর তার ছেলে দুইজন একসঙ্গে আছে, যুদ্ধে তারা পরাজিত, তারা ছত্রভঙ্গ, বাকিরা চলে যাচ্ছে, সে এখন বেকায়দা পড়ে গেছে। আমি কতগুলো, আমার হাতে কতগুলো শিল্ড, মানে বর্ম, যারা নিহত হয়েছে বা পালিয়ে গেছে, ফেলে গেছে, ওগুলা নিয়ে আমি দখল করছি, গনিমতের মাল হিসাবে হাতের মধ্যে নিছি। তখন সে বলল, আমি এগুলো নিয়ে তখন তার সামনে পড়ে গেলাম, সে বলল আমাকে দেখে ইয়া আব্দা আমর, এখন আর আগে ও পুরনো নামের কথা মনে নাই, নতুনটা ওই পুরনো নাম দিয়ে ডাকছে ডাকছে। আব্দা আমর যখন বললো আমি আর জবাব দেই নাই, তখন বললো ইয়া আব্দুল ইলাহ, এটা বলে যখন ডাক দিল তখন আমি বললাম ওকে ঠিক আছে নাম। বলে যে শোনো আমার অবস্থা দেখছো তো, তোমার হাতের মধ্যে যেগুলো আছে ওই কিছু বর্মটর্ম এগুলো গনিমতের মাল পেয়েছে ওইগুলো ভালো, তুমি আমাকে ধরে নিয়ে যাও, আমাকে ধরে নিয়ে গেলে তো তুমি তোমার ক্যাম্পে নিয়ে গেলে আমার থেকে মুক্তিপণ হিসাবে অনেক বড় অ্যামাউন্ট পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, কারণ পরবর্তী পর্যায়ে তাদেরকে মুক্তিপণ দিয়ে মুক্তি দেওয়া হয়েছিল যুদ্ধবন্দীদেরকে, যে আমাকে আর আমার ছেলেকে যদি নিয়ে যাও তাহলে তুমি অন্য কেউ ধরার আগে তুমি ধরে নিয়ে যাও, অন্য কেউ ধরে মেরে ফেলে না কি করে, তাহলে তুমি দিয়ে নিয়ে যাও, আমরা সেফ থাকলাম, আমরা মুক্তিপণ দিয়ে মুক্তি পাবো, অনেক টাকা পয়সা পেয়ে যাবো, আমার তো আমি ধনী মানুষ তুমি তো জানো। তো আমি বলেন আব্দুর রহমান আউফ বলেন আমি তার হাত ধরলাম আর তার ছেলের হাত দুইজনের হাত ধরে আমি খুব সতর্কভাবে যাচ্ছি, কারণ অন্য সাহাবীরা দেখে ফেললে তো কে আবার ধরে অ্যাকশন নেয়, কারণ এত বড় দুশ্মন পাওয়া গেছে ইসলামের। তো হঠাৎ করে দেখে যাচ্ছি আর বেলাল সামনে পড়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু সে দেখে বললেন হায় রে কাফের, এত বড় কাফের। সে বলল লা নাজাউতু ইন্নাজা উমাইয়া, যে উমাইয়া যদি আজকে মুক্তি পেয়ে যায় তাহলে আমি তো আর আমার কোনো মুক্তি থাকলো না, মানে উনি কিছুতেই এটা অ্যাকসেপ্ট করতে পারছেন না। তখন আমি বললাম আই বেলাল আবি আসিরি, আমি তাকে অ্যারেস্ট করেছি, এখন তো যুদ্ধের নিয়ম অনুযায়ী এটা আমার তত্ত্বাবধানে আছে, তুমি তো এখন কিছু করতে পারো না বেলাল। তারপরে বেলাল শেষ পর্যন্ত দেখলেন যে ওনার সঙ্গে ওনার বচসা করে লাভ নেই, তিনি দৌড় দিলেন আনসারি সাহাবাদের কাছে গিয়ে, কারণ বেলাল হলেন মক্কাতে আসা মহাজের, এখন মদিনার আনসারিদের মধ্যে ছিলেন আব্দুর রহমান আউফ, এখন আনসারি গোষ্ঠীর কাছে চলে গেলেন, বললেন যে মা না যাও তুই জানা যা উমাইয়া, উমাইয়া বাঁচবে তা আমি বেঁচে লাভ কি দুনিয়ার মধ্যে, আর এই উমাইয়া ধরা পড়েছে, উমাইয়াকে এখন আপনারা কি করবেন। তো সে যখন ওদিকে গেছে এখন আমি চিন্তা করছি ওরা তো আসবে, আমি কি করি এরে নিয়ে পালাই কেমনে, কিন্তু উমাইয়া এত অনেক বড় লম্বা চূড়া মোটা সোটা হেভি, আমার সঙ্গে মানে শেষে নিতেও পারতেছি না, ওরা পিছন দিক থেকে দেখে যে চলে আসতেছে আনসারি বাহিনী নিয়ে ধরার জন্য। তারপরে শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে এক কাজ করি, তার ছেলেটাকে ছেড়ে দেই, ওকে মারলে মেরে ফেলো, এর সঙ্গে যেহেতু আমার বন্ধুত্ব ছিল তারই নিয়ে কোনো রকম জোর দেই, মনে করলাম ছেলেটাকে ছেড়ে দিলে তাকে নিয়ে তারা খুশি হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, পাওয়া গেছে এক দুশ্মন শেষ করবে, আর আমি তাকে নিয়ে দৌড়ে দৌড়ে পালানোর চেষ্টা করছি, তাকে হত্যা করে ওই আমাদের বাহিনীর লোকের আসলো একে ধরার জন্য, যেই ধরার জন্য আসছে আমি কই তুমি নিচে হামাগুড়ি দিয়ে পড়ে যাও, হামাগুড়ি দিয়ে বসে যাও, হামাগুড়ি দিয়ে বসে গেলো আমি তার উপরে হামাগুড়ি দিয়ে আমরা করে আসি, তাকে আঘাত করতে আসলে আমার গায়ে আঘাত লাগবে, কিন্তু সাহাবিরা কেউ ওখান দিয়ে আঘাত করে তাকে শেষ পর্যন্ত মেরেই ফেললো, আর আমার গায়ে আঘাত লেগে গেলো পায়ের মধ্যে, বিরাট ক্ষত হয়ে গেছিল। তো এভাবে এই দুশ্মন পরাজিত হয়ে গেল। এভাবে আরেকজন হলো আর বড় লিডার, সবচেয়ে বড় আবু জাহাল, তার মৃত্যুর কাহিনী কিভাবে ঘটল, এরপরে তার ব্যাপারে সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ বলেন যুদ্ধের সময় আমি যখন যুদ্ধের লাইনে আসি আমাদের বাহিনীর পক্ষ থেকে, আমার দুই পাশে ডানে আর বামে দেখি যে দুইটা একেবারে কিশোর কচি ইয়াং দুই ছেলে। তো আমি মনে মনে বললাম আহারে আমার কপাল খারাপ, আমার দুই পাশে মাত্র দুই বালক, যদি দুশ্মন অ্যাটাক করে একটু পাশে মোটা সোটা জওয়ান মানুষ থাকলে নাকি হেল্প হতো, পাশে মাত্র দুইজন কচি যারা কেবল টিন এইজার এইরকম দুইজন। তা কিন্তু দেখেছি কিছুক্ষণ পরেই তাদের দুইজনের একজন বলে ইয়াম হাল তার আবু জাহাল, একটু চাচা আবু জাহালকে চিনেন আপনি, তারা তো চিনে না ভালো করে, তারা তো মদিনার ছেলে আনসারিদের ছেলে। আমি বলি অবশ্যই চিনি, মা হাজা তুকা ইলাহিয়া ইবনে আখি, ভাতিজা আবু জাহাল দিয়ে কি করবা তুমি, তার খবর কেন নিচ্ছ মূল যুদ্ধের সময় আর কি। বলে যে আমি শুনেছি, আমরা শুনেছি সে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড কষ্ট দিয়েছে, ওনাকে অনেক গালিগালাজ করেছে, আল্লাহর কসম আমি যদি তাকে দেই পেয়ে যাই তাহলে কোনো অবস্থাতেই আমার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ছাড়ব না। আব্দুর রহমান আউফ বলেন ফাতা আজ্জাবতু লিযালিক, আমি আশ্চর্য হয়ে গেলাম এত ছোট বাচ্চার এত হিম্মত মাশাআল্লাহ। এরপরে কিছুক্ষণ পরে দেখে ওই পাশেটা বলে আচ্ছা আবু জাহালকে চিনেন, ওই একই কথা। এরপরে দেখি যে কিছুক্ষণ পরে দেখলাম আবু জাহাল তার বাহিনীকে কমান্ড করতেছে এদিক থেকে সেদিকে যাওয়া আসা করছে, তখন আমি দেখলাম ওই যে দেখছো ওই যে ওই লোকটা। তো দুইজনেই এই কথা শুনে একসঙ্গে তরবারি নিয়ে ভিতরে ঢুকে গেল, তাদের বাহিনীর ভিতরে ঢুকলো। ঢুকে তার দুইজনে মোটামুটি তাকে এমনভাবে আঘাত করলো যে সে মনে হয় যেন মরেই গিয়েছে, মানে পড়ে গিয়েছে এবং তার মৃত্যুর সময় হয়ে গেছে, মরে নাই অন দ্য স্পট, একটু পরে মরবে আর কি, মরার আগে আরো কিছু ঘটনা আছে। তো এখন তারা মনে করছে যে মরেই গেছে শেষ, দৌড়ে জলদি দুইজনে আসে রসুল্লাহ সাল্লাহের কাছে, ইয়া রাসুল্লাহ, দুইজনে বলে আমি মারছি তাকে, আর ওইজনে বলে আমিও তাকে কতল করছি। দুইজনে আচ্ছা তোমরা কি তোমাদের তরবারি মুছে ফেলছ যেটা দিয়ে আঘাত করছিল নাকি এখনো রক্ত আছে? কনা মুছি নাই ইয়া রাসুল্লাহ, কয় দিকে আনো দেখি। তো দুইজনের রক্ত পরীক্ষা করে তিনি বললেন তোমাদের দুইজনেই তাকে আঘাত করেছে, দ্যাটস ট্রু। ওকে, এরপরে এই দুই ছেলের নাম ছিল মুয়াদ ইবনে আফরা আর মুয়াদ ইবনে আমর ইবনে জামুহ, এই দুইজন। এরপরে আসলো তিনি পরে বললেন সাহাবি মুয়াদ ইবনে আমর যে দুইজনের একজন পরে বললেন আমরা শুনছি আবু জাহাল নাকি সাংঘাতিক শক্তিশালী, খুব বীর পুরুষ নাকি মক্কায় তার পরিচয়। তারা বলে ওহম ইয়াকুলুনা আবুল হাকাম লা ইখলাসু ইলাইহি, কেউ কারো সাহস হবে না আবুল হাকাম, তার তার টাইটেল মক্কাবাসীদের কাছে আবুল হাকাম অর্থাৎ আবু জাহাল, যে তার কাছে পৌঁছতে পারে এই হিম্মত কারণে সে এত বীর পুরুষ। তা আমরা যখন এটা শুনেছি, আমি শুনছি যে আমি তাকেই ধরবো আর কাউকে না, এইটা আমার মেইন টার্গেট হবে। তারপরে যখন আলহামদুলিল্লাহ আমি যখন তাকে সামনে পেয়ে গেলাম, প্রথমে আমি তাকে করলাম আঘাত এবং তার এই আঘাতের কারণে তার এক পায়ের অর্ধেক কেটে পড়ে গেল। এরপরে যেই আমি তাকে আঘাত করেছি তখন তার ছেলে একরামা পাশে ছিল, সে আমার ঘাড়ে আঘাত করলো, এই ঘাড়ে আঘাতের সঙ্গে আমার হাত এখানে কেটে গেল। কেটে যাওয়ার পরে এই হাতটা মানে পুরো কাটা যায়নি, লটকে আছে। তারপর আমি এরপর আমি লড়াই করে যাচ্ছি, দেখি যে অনেক লড়াই করছি কিন্তু আমার এই হাতটা ডিস্টার্ব করতেছে, আমি তরবারি চালাতে অসুবিধা। তখন ওই হাতটাকে আমার পায়ের নিচে রেখে টান দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম, দিয়ে আমি বাকি আঘাত করলাম। এরপরে পরবর্তী পর্যায়ে এই সাহাবি আরেকজন মুআউয়িদ আমার সঙ্গী ইয়াং ম্যান, সে এসে তাকে আঘাত করলো। এরপরে তখন সে সাকরাতের হালতে বা মৃত্যু মুখে তাকে আমরা রেখে দিয়ে মনে করছি মরে যাচ্ছে বা মরে যাবে, আমরা চলে আসলাম। এখানে গেল, এরপরে এখন একদম মরে গিয়েছে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে এখনো শির হতে পারেননি, বাকি দিকে জিজ্ঞেস করলেন তারা দুই ছেলে যে বলেছে তাকে আঘাত করছে, কি মরে গেছে না বেঁচে আছে, কে আসে খবর নিয়ে আসবা যুদ্ধের পরে। তখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দৌড় দিলেন, কারণ এই আব্দুল ইবনে মাসউদকে অনেক কষ্ট দিয়েছে এই আবু জাহাল, ওনাকে অনেক অত্যাচার করেছে। মানে ইয়ানজুরু মা সানা আবু জাহাল, কে আসো আবু জাহালের ফাইনাল সিচুয়েশনটা দেখে আসো, মারা গিয়েছে না আহত হয়ে আবার পালিয়ে ভেগে গিয়েছে, আমার কাছে ফাইনাল খবরটা নিয়ে আসো। সে আহত হয়েছে এটা বুঝতে পেরেছি ঠিক, কিন্তু মৃত্যু হয়েছে এটা আমি শিওর হতে চাই। তো বলে যে আমি আব্দুল ইবনে মাসউদ বললেন যে আমি গেলাম খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ তাকে পেয়েছি, তখনও তার নিঃশ্বাসে টানাটানি চলছে, হুঁশ আসে বেহুঁশ হয় নাই, এবং আমি তাকে চিনতে পেরেছি। চিনতে পেরে আমি তার কাছে গেলাম, তার ঘাড়ের মধ্যে একটু পা দিয়ে চাপ দিলাম, বললাম যে আমাকে মক্কায় কি করেছিলাম মনে আছে? কারণ মক্কা আমাকে ধরে এসে অনেকবার আমাকে আমার বুকের মধ্যে ঘুষি মেরেছে, আমাকে মানে অনেক কষ্ট দিয়েছে। তারপরে বললাম যে এখন হাল আখজাক আল্লাহ ইয়া আদু আল্লাহ, এই আল্লাহর দুশ্মন তোমাকে আল্লাহ কি ঠিক মতো অপমানিত করেছেন? বললো ও বিমাদ আখজানি, কি অপমান করলো আল্লাহ আমাকে, কি হয়েছে? আমাদুমিন রাদ্রিন কাতালতু মুহু, কি হয়েছে? একজন বিখ্যাত ব্যক্তিকে তোমরা হয়তো কতল করেই ফেললা, তাতে কি হয়েছে, আমার বাহিনী কি শেষ হয়ে যাবে নাকি? আখবির নি লিমানি দা এ রাতুল ইয়াউম, ঠিক মতো বলো যুদ্ধ কার পক্ষে গেল শেষ পর্যন্ত, বিজয় কার পক্ষে? সে তো এখানে কাতরাচ্ছে, বিজয় কার হচ্ছে এখনো টের পাইনি। তা আমি বললাম আল্লাহ লিল্লাহি ওয়া লিরাসূলি, আল্লাহ এবং তার রাসূলের বিজয় হয়ে গেছে আজকে। قال لقد ارتقيت مرتقا صعبا يا رويعي الغنم, বলল যে হে ছাগল চরানোর লোকগুলা, তোমরা তো মনে হয় অনেক উপরেই উঠে গেলা শেষ পর্যন্ত, রাখালের দল তোমরা অনেক উপরে উঠে গেলা, মানে কি তাকাব্বর দেখেন এখনো অহংকার। তখন আব্দুল মাসুদ বলেন যে আমি তার মাথা কেটে দিলাম। এই মাথা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর জন্য হাতে করে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, হাযা রাসু আদুবিল্লাহ, আল্লাহর দুশমন আবু জাহলের মাথা দেখেন এই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এবার ওনার কনফার্ম হলেন যে এই দুশমন নিপাত হয়েছে। তিনি বলেন আল্লাহুল্লাযী লা ইলাহা গায়রুহ, আল্লাহর কসম, ওহ যে এই তুমি ঠিকই, এটা আবু জাহলের মাথা তো, যে আবু জাহলের মাথা, ইয়া রাসূল, আর কার মাথা না, আল্লাহুল্লাযী লা ইলাহা গায়রুহ। তারপর তিনি আল্লাহর শুকর আদায় করে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আআযাল ইসলাম ওয়া আহলাহু, তিনবার করে বললেন সে আল্লাহর প্রশংসা যে ব্যক্তি ইসলামকে এবং ইসলামওয়ালাদেরকে আজকে ইজ্জত দান করলেন, যে আল্লাহ আজকে ইসলামকে আর ইসলামের অনুসারীদেরকে ইজ্জত দিলেন, তিনবার করে আল্লাহ শুকর আদায় করলেন। আর বললেন হাযা ফিরআউন হাযিহিল উম্মাহ, এই আবু জাহল হচ্ছে এই উম্মতের ফিরআউন, এই জামানার ফিরআউন, আমাদের জামানার ফিরআউন হচ্ছে এই আবু জাহাল। এরপরে কতজন তাদের মারা গিয়েছে শেষ পর্যন্ত, আল্লাহ তাআলা যে বিরাট বিজয় দিলেন, তাদের বড় বড় লিডারের মেজরিটি মারা গেল 70 জন, আর বাকিরা 70 জন অ্যারেস্টেড হয়ে গেল, আর বাকিরা রণে ভঙ্গ দিয়ে পালিয়ে চলে গেল মক্কার দিকে দৌড়ে, আর মাত্র 14 জন সাহাবীদের মধ্যে মুসলিম বাহিনীতে শহীদ হলেন। এই 14 জনের 6 জন ছিলেন মুহাজির, আর 8 জন ছিলেন মদিনাবাসী আনসার। তাদের যে ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিটা তাদের ব্যাপক ক্ষতি হয়ে গেল, ক্ষতির মধ্যে মানে বড় লিডারগুলোকে তারা হারিয়ে ফেলল। এরপরে যুদ্ধ শেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন চিন্তা করলেন ওরা তো ভেঙে চলে গেছে, এই পচা লাশ এগুলো কি করা যায়, এদের যে 70 জন লাশ হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজলেন কিভাবে কবর খুঁড়তে খুঁড়তে তো টায়ার্ড হয়ে যাবেন, এতগুলোকে যুদ্ধ করে টায়ার্ড হয়েছেন সাহাবীরা, তো একটা পরিত্যক্ত কুয়া ছিল, কূপ, পানির কুয়া। এই কুয়ার মধ্যে প্রায় তাদের বড় বড় লিডারদের প্রায় 24 জনের মতো ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন, পরিত্যক্ত কুয়া, এটা আর কেউ ব্যবহার করে না বিধায়, তাদেরকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে আর বাকিদেরকে যেখানে যেখানে পারা গেছে সামনে খুঁড়ে টুড়ে মাটি চাপা দিয়ে ওনারা চলে গেলেন, আর এই কুয়ার মধ্যে তাদেরকে নিক্ষেপ করার পরে অনেকগুলো পাথর মাটি দিয়ে শেষ পর্যন্ত শেষ হয়ে গেল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাফন করেন, মানে প্রপারলি দাফন করলেন না, কিন্তু মাটি চাপা দিয়ে আসেন, এই জন্যে কারণ এভাবে ময়দানে ছেড়ে দিলে এটা দেখতে খারাপ দেখা যায় এবং এটা আবহাওয়া পরিবেশ নষ্ট করবে, শেষ পর্যন্ত মানুষ তো মানুষের বডিকে এভাবে ইয়ে করা ঠিক নয়, সেই হিসাবে তাদেরকে তিনি প্রপার দাফন যেভাবে মোসামা থেকে করেন সেভাবে না করে তাদেরকে শুধু মাটির মধ্যে পুঁতে আসলেন। উতবা ইবনে রাবিয়া, তার কাহিনী কি, তো উতবা ইবনে রাবিয়ার ছেলে ছিলেন আবু হুযাইফা, তিনি মুসলমানদের দলে আছেন, আর তার পিতা উতবা ইবনে রাবিয়া কাফেরদের দলে যুদ্ধ করতে এসেছেন মক্কা থেকে। আর উতবা ইবনে রাবিয়া সে তা মুসলমানদের হাতে তার ইন্তেকাল হয়ে গেল, তাকে হত্যা করা হলো এবং ঠিক তাকে ওইভাবে মাটি চাপা দিয়ে কোনো রকমে নিয়ে আসলো। মক্কার লোকেরা তখন তারা তো ওই দাফন কাফনের কিছু তরিকা ইব্রাহিম আলাইহিস সালাম তরিকার মতে কিছুটা ছিল, কিন্তু সে দেখলো যে তার বাবা তো সেভাবে দাফন হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযাইফার চেহারার দিকে তাকালেন, আবু হুযাইফা উতবার ছেলে যিনি মুসলিম, দেখলেন যে তার চেহারাটার মধ্যে খুব কষ্ট লক্ষ্য করা গেছে, তার বাবা মারা গেল, ওনার চেহারায় কষ্ট দেখা দিচ্ছে। তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আবা হুযাইফা লা আল্লাকা কাদ দাখালাকা ফি ইনশানি আবিকা শাইউন, তোমার আব্বার এই অবস্থা দেখে তোমার কি খুব কষ্ট লাগছে, আব্বা এভাবে নিহত হলো, এভাবে ভালো করে কবরটা দেওয়া হলো না, এইটা কারণে কষ্ট পাচ্ছ অনেক। ফাকাল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা শাকাক্তু ফিল্লাহ ওয়ালা ফি রাসূলিহি, ইয়া রাসূলুল্লাহ কখনো নয় আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে আমার মনে কোনো দুঃখ কষ্টের কোনো কারণ নেই, কোনো কারণ নেই আল্লাহর কসম। ওয়ালাকিন্নানি কুনতু আরিফু মিন আবি রাইয়ান ওয়া হিলমান ওয়া ফাদলান, কিন্তু আমার মনে মনে একটা আশা ছিল যে আমার পিতা মোটামুটি বেশ বুদ্ধিমান মানুষ এবং তার জ্ঞান আছে, বিচক্ষণতা আছে এবং তার অনেক অবদান আছে সোসাইটিতে, অনেক মানুষের উপকার করেছে, খিদমত করেছে। ফাকুন্তু আরজু আন ইয়াহদিয়া হুদালিকা ইলাল ইসলাম, আশা করেছিলাম যে একদিন হয়তো আল্লাহ তারা ওনাকে ইসলাম হেদায় দিয়ে দিবেন, এই একটা আশা আমার মনে মনে খুব ছিল। আমার আব্বা কাফের হিসাবে মৃত্যুবরণ না করুক, এই পরিণতির দিকে না যাক, আল্লাহ তাকে হেদায় দিক, এই তামান্নাটা মনে মনে খুব ছিল। কিন্তু আজকে সে তামান্না আমার শেষ হয়ে গেল, আমার পিতাকে ইসলাম নিয়ে পৃথিবী থেকে বিদায় দিতে পারলাম না, এইটাই শুধু আমার আফসোস। ফালা মা রাআইতুমা আসাবাহু ওয়া যাকারতুমা মা মাতা আলাইহি মিনাল কুফর বাদ আল্লাযী কুনতু আরজুল্লাহু আহযানানি যালিকা, এই বিষয়টা আমাকে কষ্ট দিচ্ছে আর কিছু না। ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু হুদাইফা বিখাইরিন, অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুদাইফার এই সুন্দর উত্তর শুনে তিনি খুশি হয়েছেন এবং আবু হুদাইফার জন্য তিনি দোয়া করছেন যেন আল্লাহ তাআলা তার দিনে দিলে মধ্যে যেন শান্তি দান করেন। এরপরে ওই যে পরিত্যক্ত কুয়ার মধ্যে তিনি লাশগুলোকে প্রায় ২৪টার মতো দাফন করে দিলেন, এই যুদ্ধ শেষ হওয়ার পরে তিনি সেখানে গিয়ে তিনি তিন দিন ছিলেন যুদ্ধের পরে ওই ময়দানে, সঙ্গে সঙ্গে মদিনা চলে আসেননি, কাফেররা তো পালিয়ে চলে গেল, তারা বেঁচে গেছে। তিন দিন কেন থাকলেন? দুই কারণে। একটা কারণ হলো যে চলে আসলে লগে লগে তা মানুষের অন্যান্য আরববাসীরা জানবে যে তারা কোনো রকমে যুদ্ধে বিজয় করে আর থাকে নাই, সাহস হয় না, কী জানি মক্কালারা আবার আসে কি না, এরকম একটা অপপ্রচার করে ফেলতে পারে কাফেররাও, তো ওইটার ভয় যে আমরা আসি, কেউ থাকলে আসো, এই খবরটা দিলে সারা আরবে ছড়িয়ে যাবে যে মুসলমানদের শক্তি আছে, তারা কাফেরদেরকে পরাজিত করেছে এবং পরাজিত করেই তারা মদিনার দিকে আবার দৌড় দেয় নেই, সেখানে তারা টিকেছিল। দুই নম্বর হচ্ছে যুদ্ধ করার মধ্যে যুদ্ধের আগে যে কষ্ট হয়েছে সাহাবেদেরকে রিল্যাক্স হওয়ার মুড রেখে দিয়েছেন, কারণ বদর থেকে আসতে এখানে একটু সময়ও লাগবে, কষ্ট বেশি হয়ে যাবে, একটু রিল্যাক্স করলেন তিন দিন পর্যন্ত সেখানে রিল্যাক্স করে, যখন থার্ড ডেতে চলে আসবেন সবাই উত্তর ঠিক করে ফেলেছে, রওনা করে দেবে, তিনি তখন ওই কোলাই নামক ওই যে পরিত্যক্ত কুয়া যেখানে তাদেরকে ফেলে দিয়েছিলেন সেখানে তিনি গিয়ে তাদেরকে ডাকলেন, তাদের নাম ধরে ধরে ডাকলেন, আবু জাহাল ওতবা সাইবা, এবার নাম ধরে ডাকছেন, ইয়া ফোলান ইবনে ফোলান, ও ফোলান ইবনে ফোলান, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, শোনো আয়ু সিররুকুম আন্নাকুম আতাতুম আল্লাহ রাসূলা, কি মনে হয় আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করলে তোমাদের জন্য ভালো হতো না, মনে চায় আফসোস আসে কি না বলো, ফাইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াআদানা রাব্বুনা হাক্কা, আমাদেরকে আল্লাহ যে ওয়াদা করেছেন সে আল্লাহ সেই ওয়াদা ঠিক রেখেছেন, হক মতো আল্লাহর ওয়াদা আমরা খুঁজে পেয়েছি, আমরা পেয়েছি, বুঝে পেয়েছি যে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন বলেছিলেন, আল্লাহ বিজয় দিয়েছেন, সে আমরা পেয়ে গেছি। ফাহাল ওয়াজাদ তুমা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কা, আর আল্লাহ তোমাদেরকে যেটা দিবেন ওয়াদা করেছেন সেটা কি তোমরা বুঝে পেয়েছ, তিনি তাদেরকে ডেকে ডেকে এটা বলছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এই কথা শুনে, ইয়া রাসূলুল্লাহ মা তুকাল্লিমু মিন আজসাদিন লা আরওয়াহা লাহা, ডেড বডির সঙ্গে কথা বলে আপনি জিজ্ঞাসা করছেন তারা তারা কি কিছু শুনতে পায় না বুঝতে পায়, তাদের সঙ্গে আপনি কথা বলছেন কেন ইয়া রাসূলুল্লাহ। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম, সে আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জান, তোমরা তোমরা যা শুনো যেভাবে আমার কথা শুনো তারাও ঠিক এরকম শুনে, তাদের থেকে একটুও বেশি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না, অর্থাৎ তারা তোমাদের চেয়ে একটু কম শুনছেন, একদম শুনতে পাচ্ছে সব কথা আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, কারণ আল্লাহ তাআলা তাদেরকে দিতে চান তাদের এই আরেকটু কষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনিয়ে, যে ভালো দিকে তো ডাকছিলাম কেন এই করুণ পরিণতির দিকে নিজেরা নিয়ে গেলে, তাদের আফসোস যেন আরো বেড়ে যায়। তিনি বলেছেন ইয়া আবু জাহল ইবনে হিশাম, ইয়া উতবা ইবনে রাবিয়া, ইয়া সাইব ইবনে রাবিয়া, উমাই ইবনে খালফ, হাল ওয়াজাদতু মা ওয়াআদাকুম রাব্বুকুম হাক্কা ফা ইন্নী ওয়াজাদতু মা ওয়াআদা রাব্বী হাক্কা। ওকে, তো অনেক অনেক সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ যারা লাশ হয়ে গেছে তাদেরকে আপনি কেন ডাকছেন কেন বলছেন, তিনি ওই জবাবটা দিলেন। এরপরে মক্কার এই খবর পৌঁছলো। মক্কায় খবর পৌঁছার পরে এই খবরে মক্কাবাসীদের অবস্থা কাহিল। সেখান থেকে বিভিন্ন খবর আসলো ওদিকে, যে যেখান থেকে পালিয়ে মক্কায় আসলো তারা হতভম্ব হয়ে আসলো। সর্বপ্রথম মুসিবতের খবর নিয়ে মক্কায় যে আসছিল রণাঙ্গন থেকে দৌড় দিয়ে, তার নাম হচ্ছে আল হাইসুমান ইবনে আবদুল্লাহ আল খোজাই। ওকে, মক্কাবাসী তাকে যখন দেখছে যে সে পালিয়ে আসছে কোনো রকম হন্তদন্ত হয়ে, বললো মা অরাকা, পেছনের খবর কি বলো দেখি, কি ঘটলো আজকে আমাদের বদরে? তখন বললো যে কুতেলা ইবনে রবিয়া, রবিয়া ছেলে ওতবা ইবনে রবিয়া কতল, ফিনিশ। সাইবা ইবনে রবিয়া, ফিনিশ। আবুল হাকাম ইবনে হিসাম, মানে আবু জাহাল, গন। উমাইয়া ইবনে খালাফ, জামা ইবনুল আসওয়াদ, নুবাইহ, মুনাব্বে, হাজাদের দুই ছেলে, আবুল বখতারি ইবনে হিসাম। এইভাবে যখন আরো নাম বলছে বড় বড় লিডারদের, শোনার পরে সাফওয়ান ইবনে উমাইয়া বলেন যে সে হচ্ছে আপনার উমাইয়া ইবনে খালাফের ছেলে, সে বসে আছে হারামের মধ্যে, সে ওয়ান অফ দ্য লিডার্স। সাফওয়ান একজন লিডার উমাইয়ার ছেলে, সে এখানে ছিল মক্কার, হয়তো দায়িত্ব পালন করার জন্য তাকে রেখে যাওয়া হয়েছে, সে এখন ওখানকার লিডার ছিল। এখন সে বলল ওয়াল্লাহ ইন্নি আকিল হাদা ফাসআলুহু আন্নি, তোমরা এ তার সবগুলো শোনা পরে সে বলে এইটা শোনো, এই যে সব এগুলো বলতেছে এর মাথাটা ঠিক আছে কিনা আগে চেক করে দেখো, নাকি খালি আন্দাজে কি কিছু দিকে ভয় পেয়ে খালি বক বক করছে। আচ্ছা জিজ্ঞাসা করো তো, তোমরা একজনে গিয়ে তার কানে কানে, ওই যে চেয়ারে ওখানে নিচে বসে আছে, এর চিনো নি, এর নাম কি বলতে পারো নি, তাহলে বোঝা যাবে না আমার নাম বলতে পারলে তার সেন্স ঠিক আছে, তা নাহলে তার মাথা খারাপ হয়ে গেছে। ফাসা আলুহু আননি, আমার ব্যাপারে জিজ্ঞেস করো তো। ফাকালু ওমা ফালা সাফওয়ান ইবনে উমাইয়া, জিজ্ঞাসা করে যে ওখানে সাফওয়ান ইবনে উমাইয়ার কি দশা হয়েছে, মানে সে তো এখানে আছে। তখন বলে মা হুয়া দাকা জাল সাফিল, সে ওখানে কেন, সে তো ওই যে ওখানে বসা আছে। ওকে, তারপরে ওয়াকাদ আল্লাহু রাআইতু আবাহু আখাহু হিনা কুতিলা, সে তো এখানে বসে আছে, তার বাবা তার ভাই দুজনে ফিনিশ, আমি দেখে আসছি। এটা শোনার পরে তো বুঝতে পারছি যে ঘটনা তো ঠিক, এ তো মাথা খারাপ হয় নাই, ঘটনা খারাপ হয়ে গেছে। এরপরে মক্কার এখন বনি হাসেমদের ঘরে খবর গেছে, বনি হাসেমের লোকেরা তো কার পক্ষে, রাসূল সাল্লাল্লাহু পক্ষে। এখানে এখনো অনেক মহিলারা আছে, এখানে অনেক এখনো কিছু লোক যারা যাইতে পারেনি তারা আছে, তারা বেঁচে গেছে। তখন ওখানকার একজন আবু রাফে নামে, সে একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ওনার মাওলা ছিল, এখন এখানে বনি হাসেমের এখানে আসে। তো সে বলে যে আমি ছিলাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে কাজের লোক, ক্রীতদাস, আর ইসলাম ইতিমধ্যে আমাদের ঘরে ঢুকে গেছে। ওই যে কোন কোনো রেওয়ায়েত এই জন্য আসছে যে আব্বাস আনু ইসলাম কবুল করে ফেলেছিলেন কিন্তু প্রকাশ করেননি ডরে ভয়ে, কারণ তাকে তারা হত্যা করে ফেলবে। ফাআসাম আল আব্বাস, এই 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 রেওয়ায়েতের ব্যাপারে কেউ কেউ দাঈফ বলেছেন, দুর্বল বলেছেন, কিন্তু এর বিপরীত কোনো রেওয়ায়েত পাওয়া যায় নাই। এই জন্য সে ওই ক্রীতদাসের বক্তব্য হচ্ছে যে ইসলাম অলরেডি, আব্বাস ইসলাম কবুল করে ফেলেছেন, তার স্ত্রী উম্মুল ফাদল ইসলাম কবুল করেছেন, আমি নিজেও ইসলাম কবুল করে ফেলেছি কিন্তু সবাই আমরা লুকিয়ে রেখেছি, কারণ আব্বাস তার কওমের লোকদেরকে ভয় করতে যে তারা সবাইকে বাধ্য করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, এই জন্য সে ইসলামকে লুকিয়ে রাখছিল। আর তার তিনি বড় ব্যবসায়ী ছিলেন, অনেক মাল ছিল, বিভিন্ন কাফেরদের কাছে তার অনেক টাকা পয়সা লেনদেন আছে, এগুলো সব কিছু তারা আত্মসাৎ করে ফেলবে। এই জন্য তিনি অপেক্ষা ছিলেন হয়তো একদিন আল্লাহ নবীকে আল্লাহ বিজয় দিবেন, ইসলামের একদিন সুযোগ হবে, সেটার অপেক্ষায় তিনি ছিলেন, এই জন্য লুকিয়ে রেখেছিলেন। তো যখন আব্বাসের ঘরে খবর পৌঁছে গেল তাদের কোরাইজের পরিবারের, বনি হাসেমের পরিবারে, তখন আমরা সবাই মনে মনে আমাদের কি যে খুশি লাগছে, আর মনের মধ্যে এক তো এনার্জি আসছে, শক্তি ফিল করছি মনে হয় জন্য। আর বলে যে অকুম তু রাজুল আন্দ আইফান, আর আমি ছিলাম একটু নিজে খুব বেশি শক্তিশালী ছিলাম না, আমি একটু দুর্বল কিসিমের মানুষ, আমি আর আমি জামজমের পাশে ওইখানে বসে কিছু কাজ করতাম, অর্থাৎ ওখানে বসে আমাকে তারা ডিউটি দিয়েছিল, ওখানে কেউ যদি আসতো ভাগ্য পরীক্ষার জন্য, ওইটার ভাগ্য পরীক্ষার একটা তরিকা আছে, এই কাজটা করা কি ভালো হবে না করা কি মন্দ হবে, হ্যাঁ, এই কাদাহের কাজ করতে, যেমন আমরা ইস্তিখারা করি, যে এই কাজটা করলে ভালো হবে না ক্ষতি হবে, তো আমরা ইস্তেখারার ভিতরে সিদ্ধান্ত নিই। তারা কি করতো, তাদের ইস্তেখারা ছিল ওই মক্কার ওইখানে গিয়া, ওখানে লেখা আছে তিনটা কাগজ, একটা কাগজে লেখা আছে এফ আল করো এই কাজ, আর একটা লেখা থাকে লাতাফ আল এই কাজ করো না, আর একটা লেখা থাকা আছে মাঝখান দিয়া যে অনিশ্চিত আনক্লিয়ার, তিনটা কাগজ থাকে। তো এফ আল করো বলে তারা সবাই করতে ইস্তেখারা হয়ে গেছে, এটা ভালো, আর লাতাফ আল বলে করতো না। আর যদি থাকতো যে এটা গফলুন, গফল মানে হলো ইজ নট ক্লিয়ার, তখন আবার করতো, যতক্ষণ ঘুরেতে থাকতো ততক্ষণ পর্যন্ত এফ আল অথবা লাতাফ আল না আসতো। তো এই কাজের ডিউটি ছিল আমার, ওখানে বসে আমি এই কাজ করছিলাম। তারপরে আমি এগুলো এই কাজে আছি, আর ওই সময় উম্মুল ফদল আবু আল আব্বাসের আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্ত্রী আমার পাশে আসলে বসাচ্ছিলেন। আমরা মনে মনে এত খুশি যে খবর পেয়েছি আমরা। আবু লাহাব এই সময় তার পা দুটোকে ধরে মানে টেনে টেনে আসছে এইভাবে কাপড় পা ধরে, মানে যে মানে সে খুবই দুঃসংবাদের শুনে আসলো। হাত্তা জালাসা আলা তুম্বিন হুজরা, যেখানে আমরা এই কাজ করছি ওই পাশে ওই ওই কক্ষের মধ্যে এসে ঢুকলো। যখন বসা আছে লোকেরা বলল হাদা আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনু আব্দুল মুত্তালিব কাদ কাদিম, যে আবু সুফিয়ান অলরেডি চলে এসেছে। ওই যে আবু সুফিয়ান মালপত্র নিয়ে সেফলি সাগরের পাশে দিয়ে মক্কায়, ওই খবর নিয়ে আসলো আবু লাহাবের কাছে এক লোক যে আবু সুফিয়ান সেফলি চলে আসছে। হালুম্মা ইলা ইলাইয়া ফাইন্দাক আল আমরি আল খাবর, আপনি চলে আসেন, উনি চলে আসছেন, আপনি মালটাল আমাদের যা টাকা পয়সা সব ঠিকঠাক মতো সেফলি চলে আসে, কোনো অসুবিধা হয়নি। ওকে, তখন আর চলে চলে আসলো সব লোক তার আশেপাশে আসে। তারপরে বলে ইবনে আখি আখবির নি কাইফা কানা আমরুন নাস, এরপরে এসে যে যুদ্ধ থেকে ফেরত আসছে তাকে একজনকে বলল যে এইটা তো পাইলাম ঠিক আছে, এখন বলো যে আসল খবর কোনটা, ওই যে বদরের খবর বলো, সে ভালো করে খবর এখনো শুনে নাই। এখন বলে যে ওখান থেকে ফেরত আসছে তাকে ডাকলো, ডেকে বলল আল্লাহি মা হুয়া ইল্লা আন লাকিনাল কাওমা ফামা নাহনাহুম আকতাফানা ইয়াকতুলুনা না কাইফা শাউ, বলে খবর আর কি বলবো, যুদ্ধে গেছি মনে হয় যেন আমরা ঘাড় পেতে দিছি আর বলছি আমাদের কল্লা কাটো, খালি কল্লা কাটো, এই কারবারই ঘটলো মনে হয় যেন। ও আইমুল্লাহ মাদালিকা মালুম তুন্নাস, কয় যে আল্লাহর কসম আমি আমাদের লোকদেরকে ভিড় কাপুরুষ বলে তাদেরকে আমি বলছি না যে তারা কাপুরুষের পরিচয় দিয়েছে, কিন্তু মুশকিল হয়েছে কি জানেন, লাকিনা রেজালান বিদান, এমন সাদা পোশাকধারী কিছু মানুষ দেখলাম, আল্লাহ খাইলেন বলকিন, এমন সুন্দর সুন্দর ঘোড়া নিয়ে তারা আসে, তাজ ঘোড়াগুলো নিয়ে বাইনা সামায় ওলা আকাশ জমিন মনে করেন তাদের ঘোড়ার সাইজ, এত বিশাল এক একটার অবস্থা, আল্লাহ মা তুলি কুসাই আন ওলা ইয়াকুমুল আশা, এইগুলোর সামনে কিচ্ছু টিকার কোনো প্রশ্নই আসে না। তো এটা শুনে আবু রাফি বলে যেটা দিয়ে আমি ওগুলা তাদের ওগুলা আমাকে দিয়ে করাইতো, একে আমি সেটার উঠাই দিয়া একটা আঘাত করলাম মাটি দিয়ে, আর ধরতে পারলাম না জজবা, আমি একটু মুখে দিয়ে আস্তে কমে জোরে চলে আসছে তিলকে আল্লাহিল মালাইক, এগুলো ফেরেশতা আল্লাহর কসম, ওই কৃতদাসটা এই কথা বলে ফেলছে, পটকের মুখ দিয়ে চলে আসছে, জজবা রাগ ধরে রাখতে পারতেছে না, কত ঢাকা দিয়ে রাখে চাপা দিয়ে রাখে। তো আবু লাহাব এখন কি করছে, বলে যে ওইটার যে ইয়েটা একটা লাঠির মতো আছে যেটা দিয়ে করে, ওইটা দিয়া সে আমাকে এমন জোরে একটা পিটা দিল, ওকে, এবং পিটা দিয়ে আমিও তাকে মোটামুটি একটু চেষ্টা করলাম যে যেন পাল্টা পাল্টি তারে আমাকে পাকড়াও করে ধরি যাতে আমাকে আর না মারতে পারে, কিন্তু সে আমাকে ধরে জমিনে দিল জোর করে আসা, এরপর দিয়ে আমাকে খুব করে পিটানো শুরু করে দিল। আর আমি ছিলাম আসলে দুর্বল, তার সঙ্গে আমি ফাইটও করতে পারছি না। উম্মুল ফদল উঠে ওখান থেকে একটা লাঠি নিয়ে আসলো, মানে মুগুর একটা আসিল, ওটা এনে তারপরে আমার হাতে দিল, আমি ওটা দিয়ে দিলাম তার একটা আঘাত, যে আঘাতের কারণে তার মোটামুটি মাথা একটু ফেটেই গেল। মানে ওই উম্মুল ফদল ওই মহিলা নিজে ওটা দিয়া দিল আঘাত ওই ওই পুরুষের আবু জাহালের মাথায়, মহিলা নিজে আবুল আহাদের মাথায় আবুল আহমাদ দিল আঘাত, মহিলার আঘাত পেয়ে তার এখানে একটু ফেটে গেল, রক্ত পড়ছে। তখন মহিলা বলল আবুল আহাবকে ইস্তাদ আফতাহু আন গাবা আনহু সাইয়িদুহু, যে তার সাইয়ে তার লিডার তার মালিক আব্বাস নাই, আর তুমি এই বেচারা গরিব ক্রীতদাসকে পেয়ে তুমি তাকে একতরফা জুলুম করছো না, একথা বলে দিয়েছে তার মাথা ফাটায়, এখন মহিলার সঙ্গে তো আর ফাইট করতে পারে না, এত বড় লিডার মানুষ। তা আবু লাহাব তখন অপমানিত বোধ করে এখান থেকে চলে গেল, বলল ফাওয়াল্লাহি মা আশা ইল্লা সাবা লায়ালিন হাত্তা রামাহুল্লাহু বিল আদাসাতি ফাকাতালাহু। তা আল্লাহ তাআলা এই এরপরে মাত্র 7 রাত্র আবু লাহাব জীবিত ছিল। এই শোক শোক খবর পেয়ে তার মধ্যে একটা রোগ সৃষ্টি হয়ে গেল। এই রোগটা হচ্ছে এক ধরনের টিউমারের মতো তার বডিতে চলে আসলো এবং এটা গোটা বডিকে একদম পলিউট করে দিল, মানে এক ধরনের ক্যান্সার মতো আর কি। টিউমার থেকে ক্যান্সার হয় না, এইটা তাকে খুব দ্রুত শেষ করে দিল। এখন 2-3 রাত্র পরেই তার বডি এমন পচা পচলো, দুর্গন্ধে তার ছেলেপেলার তার কাছে যেতে পারে না। এরপরে মারা গেল 7 রাত্র পরে, 8 দিনের দিন। এখন তাকে যে দাফন করবে তার ছেলেপেলেরা দাফনও করতেছে না, কারণ তাকে ধরবে কেমনে, কাছে যাবে কেমনে, দুর্গন্ধে কাছে যেতে পারছে না। তো এভাবে পড়ে থাকলো। এখন কোরাইশের কিছু লিডাররা এসে আবু লাহাবের দুই ছেলেকে বলল আলা তাস্তাহিয়ানি ইন্না আবাকুমা কাদ আনতানা ফি বাইতি, আহ তোমার বাবা পৌঁছে গন্ধ হয়ে যাচ্ছে ঘরের মধ্যে, মানুষ কি বলবে, কিছু একটা করো না, তোমাদের লজ্জা সরম নাই, মানুষ কি সিসি করবে তো তোমাদেরকে, তার একটু দাফনের ব্যবস্থা করো। তারা বলে যে দাফন যে করবো, তার এটা ধরতে গেলে সমাজের রোগে আমরা মুসিবতে পড়ে যাই। তারা এটাকে খুব ভয় করতো, এই রোগটা হলে এটা একটু সমাজের কাছে কেসেমের রোগ, মক্কাবাসীর এই রোগের রোগীর আশেপাশেও যায় না। তারপরে শেষ পর্যন্ত এরা সাহস করতেছে না দেখে, তো মক্কার আরেক লোক আসলো, একটু দুষ্ট প্রকৃতির সাহস ভালো আছে, বলল চলো আমি আসি তোমাদেরকে হেল্প করবো, তোমরা ভয় পাও আমি যাবো সবাই চলো। তার শেষ পর্যন্ত তারাও কিন্তু আসলে দাফন কাফন করতো কিছু ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায়, গোসল টোসল করানো, কাফন পরানো, এগুলো তাদের সমাজের নিয়ম ছিল, এগুলোর ধারে কাছে আর গেলে টেলো না। কোনো রকমে দূরের থেকে এমনি করে বালতি দিয়ে পানি মারল, মেরে টেরে এরপরে শেষ পর্যন্ত লাঠি ছোটা দিয়ে এমনি করে উঠে নিয়ে টিয়ে কোনো রকমে একটা ওয়ালের নিচে গর্তের মতো ছিল সেখানে তারে কোনো কাজ করে ফেললো। এরপরে শেষ পর্যন্ত তারা সেখানে ধুলো বালি মাটি পাথর যা আছে দিয়ে চাপা দিয়ে রেখে আসলো। এরপরে এই মক্কার এই খবর, বিজয় পরাজয়ের খবর ছড়িয়ে পড়লো খুব মারাত্মকভাবে এবং সারা মক্কায় তো কান্নার রোল পড়ে যাওয়ার কথা, কিন্তু লিডাররা যারা আছে তারা বললো যে খবরদার কেউ যেন তোমরা কান্নাকাটি না করো, তাহলে এই খবর মুসলমানদের কাছে যাবে, এখানে যারা মুসলমান আছে মনে মনে তারা খুব খুশি হবে, শান্তি পাবে তোমাদের কান্না দেখলে। তো কাজে তোমাদের দুশ্মনদেরকে তোমরা কোনো এই এই সুখ পাও, দুশ্মনদেরকে সুখ দিও না, কাজে হজম করো কান্না। তারা কান্না হজম করলো অনেক কষ্টে। তো ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন যে কান্না করতে পারলে তো কিছু হালকা লাগতো, তো আল্লাহ তাআলা তাদেরকে ডবল শাস্তির ব্যবস্থা করলেন যে কান্নাও দমন করো। এভাবে করে মক্কাবাসীদের খবর হলো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাচ্ছেন, কিভাবে গেলেন, কেমনে গেলেন, তারপরে কি হলো আমরা পরে শুনবো আগামী সপ্তাহে।